জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা। জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ইলিম ও ইবাদত। এই অনুষ্ঠানে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করে যে বিষয়গুলো আমাদের জন্য জানা ফরজ রয়েছে, ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও চমৎকার একটি বিষয় নিয়েছি, আর তা হচ্ছে কাদায়ে আখির। অর্থাৎ আপনি যদি দুই রাকাত নামাজ পড়েন, দুই রাকাত নামাজের পর যে তাশাহুদে বসতে হয় সেটাকে বলা হচ্ছে কাদায়ে আখির। যদি চার রাকাত পড়েন, তিন রাকাত পড়েন, তো সর্বশেষ তাশাহুদ পড়ার জন্য যে আমরা বসি, তো সেটাকেই মূলত বলা হয় কাদায়ে আখির। সেই কাদায়ে আখিরের সাথে আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, তাশাহুদে কোন কোন শব্দগুলো পড়তে হবে এবং তাশাহুদে আঙ্গুল আমাদের কখন তুলতে হবে এবং তাশাহুদ নারীরা কীভাবে বসবে এবং পুরুষরা তাশাহুদে কীভাবে বসবে, এই যে বিষয়গুলো রয়েছে আমরা ইনশাল্লাহ কোরআন ও হাদিস থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসুন আলোচনার শুরুতে দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ারিদান্নাল হাউদা আলাইয়া আকওয়ামুন মা আরিফুহুম ইল্লা বিকাসরাতিস সালাতি আলাইয়া। যে নিশ্চয়ই কিয়ামতের দিন হাউজে কাউসারে এমন এমন মানুষের সাথে আমার দেখা হবে যাদেরকে আমি আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার কারণে চিনে নিব। সুবহানাল্লাহ। তো আমরাও যদি চাই যে হাউজে কাউসারে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয় এবং তিনি আমাদেরকে চিনে নিক, আমাদের অধিকারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আসুন অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে কাদায়ে আখির। কাদায়ে আখির এর তো ফরজ হওয়ার যে বিষয়গুলো রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজি করেছেন তো সেখানে কাদায়ে আখির করেছেন এবং আমাদেরকে সে ব্যাপারে আদেশ দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন আমরাও যেন সেভাবে নামাজ পড়ি। তো এই দিক থেকে এই যে কাদায়ে আখির রয়েছে সেটা হচ্ছে ফরজ রয়েছে। আমরা নামাজের আহকাম থেকে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ এ সম্পর্কে মাসআলা জেনে নেই যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই ব্যাপারে নামাজের আহকামের মধ্যে কি লিখেছেন। কাদায়ে আখিরা বা শেষ বৈঠক, অর্থাৎ নামাজের রাকাত সমূহ পূর্ণ করার পর সম্পূর্ণ তাশাহুদ অর্থাৎ আত-তাহিয়াত পর্যন্ত পড়তে যত সময় লাগে এতক্ষণ পর্যন্ত বসা হচ্ছে ফরজ। চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে চতুর্থ রাকাতের পর কেউ ভুলে কাদা করল না, তাহলে পঞ্চম রাকাতের সিজদা না করা পর্যন্ত এই সময়ের মধ্যে যখনই মনে পড়বে তৎক্ষণাৎ বসে যাবে। আর যদি পঞ্চম রাকাতের সিজদা করে ফেলে অথবা ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে বসল না, তৃতীয় রাকাতের সিজদা করে নিল, কিংবা মাগরিবের তৃতীয় রাকাতে না বসে চতুর্থ রাকাতের সিজদা করে নিল, তবে এইসব অবস্থায় ফরজ বাতিল হয়ে যাবে। মাগরিব ব্যতীত অন্যান্য নামাজে আরও এক রাকাত মিলিয়ে নামাজ শেষ করবেন। অর্থাৎ মাগরিবের ক্ষেত্রে তো তিন রাকাত তো ফরজই রয়েছে, আর এক রাকাত যখন সে সিজদা করে ফেলবে তো সিজদা করার সাথে সাথে যে ফরজ নামাজ সে পড়ছিল সেটা বাতিল হয়ে গেছে। এখন সিজদা করে তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে শেষ করবে নামাজ, তবে এটা হবে নফল নামাজ। তো এখানে আমরা অনেক সময় এরকম শুনতে পাই যে চার রাকাত পড়েছি, এখন পাঁচ রাকাত সিজদা করে ফেলেছি, আরও এক রাকাত বাড়িয়ে করে কী করি আমরা, ছয় রাকাত পড়ি, চার রাকাত ফরজ হবে, দুই রাকাত নফল হবে, এরকম নয়। যখনই আপনি চার রাকাত নামাজের তাশাহুদ করে বা তাশাহুদ না করে দাঁড়িয়ে গিয়ে কী করেছেন, আপনি পঞ্চম রাকাতের সিজদা করে ফেলেছেন, সাথে সাথে আপনার কী হয়েছে, ফরজ বাতিল হয়ে গেছে। এই বিষয়টা আমাদের স্মরণে রাখতে হবে। আমরা একটু মিলিয়ে নেব এবং আমরা চেষ্টা করব যেন মনোযোগ সহকারে বিষয়গুলি শ্রবণ করব। এরপর বলেন কাদায়ে উলা ওয়াজিব যদিও নফল নামাজ হয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তো নামাজই পড়ছি নফল, তো এর মধ্যে আবার কাদায়ে উলা ওয়াজিব কেন, অর্থাৎ চার রাকাত বিশিষ্ট নামাজ পড়ছেন বা নফল নামাজ নিয়ত করেছেন, তো দুই রাকাতে যে বসতে হয় কাদায়ে উলা এটা হচ্ছে ওয়াজিব, যদিও নামাজটা কি রয়েছে নফল রয়েছে। যদি কেউ নফলের তৃতীয় রাকাতের সিজদা করে নেয় তবে চার রাকাত পূর্ণ করে সিজদায়ে সাহু করে নেবে। সিজদায়ে সাহু এখানে এজন্য ওয়াজিব যে যদিও নফল নামাজ প্রত্যেক দুই রাকাতের পর কাদা ফরজ, কিন্তু তৃতীয় অথবা পঞ্চম এই নিয়মে যত রাকাত হয় রাকাতের সিজদা করার পর কাদায়ে উলা ফরজের পরিবর্তে ওয়াজিব হয়ে যায়। এরপর বলেন ফরজ বিতর ও সুন্নতে মুআক্কাদার মধ্যে তাশাহুদ এরপর কিছু না পড়া, অর্থাৎ প্রথম যে দুই রাকাত রয়েছে সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে ফরজ বিতর এর যে প্রথম কাদায়ে উলা যেটা রয়েছে এই কাদায়ে উলার মধ্যে তাশাহুদের পর যেন আর কিছু না পড়া হয়। উভয় কাদা অর্থাৎ কাদায়ে উলা বা কাদায়ে আখিরা বা বৈঠকে তাশাহুদ পরিপূর্ণভাবে পাঠ করা, যদি একটি শব্দও ছুটে যায় তবে ওয়াজিব তরক হয়ে যাবে, সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যাবে। এরপর বলা হচ্ছে ফরজ বিতর ও সুন্নতে মুআক্কাদায় নামাজে কাদায়ে উলা বা প্রথম বৈঠকে তাশাহুদের পর যদি কেউ অন্য মনস্ক হয়ে ভুলে অথবা বলে ফেলে তবে তার জন্য সিজদায়ে সাহু করা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ ফরজ বিতর ও সুন্নতে মুআক্কাদার নামাজে কাদায়ে উলা বা প্রথম বৈঠকে তাশাহুদের পর যদি কেউ দুরুদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন অন্য মনস্ক হয়ে ভুলে অথবা বলে ফেলে তবে তার জন্য সিজদায়ে সাহু করা ওয়াজিব হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃতভাবে এতটুকু পড়ে নেয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন তবে তার উপর নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব হয়ে যাবে। তো এই যে গুরুত্বপূর্ণ কিছু মাসালা ছিল, এই বিষয়গুলোর প্রতি আমরা একটু দৃষ্টি দেব যে কোন সময় আমাদেরকে কতটুকু পড়তে হবে। বিশেষত তাশাহুদ যেটা রয়েছে কাদায়ে উলা বা কাদায়ে আখিরা, তো উভয় কাদাতে আমাদেরকে পরিপূর্ণভাবে প্রত্যেকটি শব্দ আমাদেরকে পড়তে হবে, এবং আমরা যে নামাজ রয়েছে বিশেষত ফরজ বিতর এবং সুন্নতে মুআক্কাদা যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে আমরা তাশাহুদের পর কী পড়ব না, অন্য কিছু পড়ব না। যদি আমরা তাশাহুদের পর অন্য কিছু পড়ি আর সেটা যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এই পর্যন্ত পৌঁছে বা এতটুকু সমপরিমাণ আমরা বসেও থাকি তাহলে আমাদেরকে কি করতে হবে, সিজদায়ে সাহু আমাদেরকে দিতে হবে। এখন আমরা দেখব যে তাশাহুদে আসলে আমরা বসব কিভাবে। অনেক সময় আমরা কনফিউজ থাকি যে তাশাহুদে আসলে বসা কিভাবে উচিত, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যেমন আন ওয়াইল ইবনে হুজুরিন ক্বালা সাল্লাইতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফালাম্মা ক্বাদা ওয়া তাশাহাদা ফারাশা ক্বাদামাহুল ইউসরা আলাল আরদি ওয়া জালাসা আলাইহা রাআহু তাহাওি। হাদিসের অর্থ হযরত সাইয়েদুনা ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিছনে নামাজ আদায় করেছি। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তাশাহুদ পড়লেন তখন তিনি বাম পা মাটির উপর বিছিয়ে তার উপর বসলেন। এ হাদিসটি ইমাম তাহাওি রহমাতুল্লাহ তাআলা আলাই বর্ণনা করেছেন। তো তাশাহুদে কীভাবে বসবো, বাম পা বিছাবো এর উপর বসবো, তো এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, বসেছেন। আচ্ছা, এইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নামাজের সুন্নত হিসাবে এটি শিখানো হয়েছে যে ডান পা স্থির রাখা এবং এর আঙ্গুলগুলো কিবলার দিকে মুখ করা এবং বাম পায়ের উপর বসা নামাজের সুন্নতের অন্তর্ভুক্ত। এই হাদিসটি ইমাম নাসাই রহমাতুল্লাহ তাআলা আলাই বর্ণনা করেছেন। তো বাম পায়ের উপর আমাদের বসতে হবে, ডান পা স্থির রাখতে হবে এবং যে আঙ্গুলগুলো রয়েছে এগুলোকে কী করতে হবে, কিবলার দিকে মুখ করতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন কথা হলো যে তাহলে নারীরা কীভাবে বসবে নামাজের মধ্যে, পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে যে কিছু পার্থক্য আছে তা আমরা গত এপিসোডগুলোতে জেনেছি। সেই তাকবীর তাহরিমা থেকে শুরু করে নামাজের কিছু রুকুন রয়েছে এরকম, সেগুলোতে মহিলারা কিছুটা ভিন্নভাবে আদায় করবে। তো এক্ষেত্রেও তাশাহুদের মধ্যেও মহিলারা কীভাবে বসবে এর ভিন্নতা কিন্তু রয়েছে। যেমনটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাই নাফি থেকে তিনি বর্ণনা করেছেন, আর তিনি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাআল ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ আন নাফিআন আন ইবনু ওমর আন্নাহু সুইলা কাইফা কুন্নান নিসাউ ইউসাল্লিনা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল কুন্না ইয়াতারাব্বানা সুম্মা উমিরনা আই ইহতাফিজনা আই ইয়াদমুমনা আ'দাআহুন্না বিআন ইয়াতাওয়াররাকনা ফি জুলুসিহিন্না। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত নাফে রহমতুল্লাহ তাআলা আলাইহির সূত্রে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মহিলারা কিভাবে নামাজ পড়তেন। তিনি বলেন, প্রথমে তারা যে চার জানু হয়ে বসা সেভাবে তারা বসতেন, তারপর তাদের নির্দেশ দেওয়া হলো যেন তারা জড়সড় হয়ে বসেন, অর্থাৎ বসার সময় তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো মিলিয়ে তাওয়ারুক পদ্ধতিতে বসেন, উভয় পা ডান দিকে বের করে বসা, এটাকে মূলত তাওয়ারুক বলা হয়। তো এইভাবে পরবর্তীতে মহিলাদেরকে আদেশ দেওয়া হলো, যেভাবে এখন আমরা মহিলাদের নামাজ পড়তে দেখি, আমরা আমাদের মা চাচি দাদি তাদেরকে নামাজ পড়তে দেখেছি যে তারা উভয় পাকে কী করেছেন, এক পাশে বের করে দেওয়া, যে ডান দিকে বের করে দিয়ে তারা বসেন, আর এটাই হচ্ছে মূলত মহিলাদের নামাজ। পূর্ববর্তী অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সকল মহিলারা ছিলেন তাদের নামাজের ব্যাপারে কিন্তু এখানে মূলত প্রশ্ন করা হয়েছিল, যে আন ইবনে ওমর আন্নাহু সুইলা, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেই মূলত প্রশ্ন করা হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা নামাজ কীভাবে পড়ত। তখন তিনি বললেন যে পূর্ববর্তী মহিলারা এভাবে বসত, তবে পরবর্তীতে তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে তারা যেন জড়সড় হয়ে নামাজটা আদায় করে এবং পরবর্তীতে তারা তাওয়ারুক করত, অর্থাৎ তারা তাদের উভয় পাকে ডান দিকে বের করে দিতেন। তো এইভাবে বসা হচ্ছে মূলত মহিলাদের জন্য সুন্নাত, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে কিন্তু এভাবেই রয়েছে। তো আমরা যেভাবে শুনছি হাদিসগুলো আমরা চেষ্টা করব সেভাবে শিখার, এবং মহিলাদের যে নামাজের আহকাম রয়েছে সেটা আমরা অধ্যয়ন করতে পারি। আমরা তো বারবার শুনছি নামাজের আহকাম, পুরুষের যে বিষয়টা রয়েছে আমরা যদি চাই তো সেটা আমরা ডাউনলোড করতে পারি www.dawatislami.net, সেখানে যাই, বাংলা অপশন আমরা সিলেক্ট করি এবং লিখি, তো সেখানে মহিলাদের যে নামাজে পদ্ধতি রয়েছে সেটা যখন আমরা ডাউনলোড করব তো সেখানে এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। এখানে নতুন কিছু নয়, ওই বিষয়গুলো উলামায়ে কেরামগণ আমাদেরকে সহজভাবে বর্ণনা করে দিয়েছেন। এখন হাদিস যদি বর্ণনা করা হয় তাহলে না আমরা নাম বুঝতে পারবো না, এখানে কি বলা হয়েছে সেটা আমরা অনুধাবন করতে পারবো, কারণ হাদিস তো অনেক রয়েছে, কোনটা নাসিখ, কোনটা মানসুখ, কোনটার উপর আমল করা যাবে, কোনটার উপর করা যাবে না, কোনটা দঈফ রয়েছে। তো এই বিষয়গুলো উলামায়ে কেরামগণ নির্ণয় করে, বাছাই করে, দেখে শুনে বুঝে তো তারপর আমাদেরকে মশালা দিয়েছেন। তো এই জন্য সহজভাবে উলামায়ে কেরামগণ আমাদেরকে মশালাগুলো দিয়ে দেন আর আমরা পড়ে নিই। তো অনেক সময় বলা হয় যে এটার দলিল কী রয়েছে, এটার দলিল কী রয়েছে, দলিল তো আছে, অসংখ্য দলিল রয়েছে, এক একটা বিষয়ে যদি আলোচনা করি দলিল দিয়ে শুধু হাদিসের তাহলে এক একটি বিষয়ের এক একটি অনুষ্ঠান হয়ে যাবে, এক একটি পর্ব হয়ে যাবে, তো এরকম তো করা সম্ভবও নয়। তো শুধুমাত্র কিছু বিষয় আলোচনা করা হচ্ছে হাদিস থেকে, যেন আমাদের বুঝে আসে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন এবং তার যুগের যে সম্মানিত মহিলারা যারা ছিলেন তারাও কী করতেন, যেভাবে নামাজ আদায় করতেন, তো সেই বিষয়গুলো হতে কিছু হাদিস তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এখানে। এবং আমাদের উলামায়ে কেরামগণ এক একটি বিষয় নিয়ে হাদিস থেকে, কোরআন থেকে এক একটি কিতাব রচনা করেছেন, অসংখ্য কিতাব রয়েছে, কিন্তু আমাদেরকে পড়তে হবে, পড়লে তখনই আমরা জানতে পারবো যে প্রত্যেকটা হুকুমের বিষয়ে কী কী হাদিস রয়েছে, উলামায়ে কেরামের মন্তব্য কী কী রয়েছে, এবং সাহাবায়ে কেরাম তাবেঈন সেই যুগের পুরুষ, সেই যুগের নারীরা কীভাবে আমল করতেন, এর জন্য আমাদেরকে তো জানতে হবে, আগে কিতাব অধ্যয়ন করতে হবে। এবং শুধু অধ্যয়ন করলে হবে না, যে কোনটা নাসিক, কোনটা মাসুক, কোনটার উপর আমল করা যাবে, কোনটার উপর করা যাবে না, সেই বিষয়ে আমাদেরকে উলামায়ে কেরামের কী করতে হবে, অভিমত দেখতে হবে, আমাদেরকে অভিমত জানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই ব্যাপারে, এই যে মহিলাদের বসা এবং পুরুষের বসা, এই যে ব্যাপারে আল্লামা মোল্লা আলী কারি এবং আল্লামা ওয়াইস আহমদ তারা বলেন যে মহিলারা যে জড়সড় হওয়ার অর্থ হলো অঙ্গগুলোকে শরীরের সাথে মিলিয়ে রাখা এবং মুতাওয়ারিক হয়ে বসা, অর্থাৎ দুই পা একদিকে, অর্থাৎ ডান দিকে বের করে দিয়ে নিতম্বর উপর বসা, এটাকেই মূলত বলা হয় তাওয়ারুক। তো মহিলারা কী করবে, এভাবে বলবে। তো যুজ শ্রেষ্ঠ দুইজন আলিমেদিন আল্লামা মোল্লা আলী কারি এবং আল্লামা ওয়াইসি তারা কী করেছেন, এই ব্যাপারে বলেছেন। এছাড়াও বলেছেন যে অফিস সিহাহি للجوهري وفي الحديث عن علي رضي الله عنه إذا صلت المرأة فلتحتفظ أي تتضام إذا جلست وإذا سجدت فلا تحوي كما يحوي الرجل অর্থাৎ জাওহারি আর সিহা গ্রন্থে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে যখন নারী নামাজ পড়বে তখন সে যেন সংকুচিত হয়ে বা জড়সড় হয়ে বসে আর যখন সেজদা করবে তখন সে যেন পুরুষের মতো অঙ্গগুলোকে ফাঁকা না রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি সিহা প্রথম খণ্ডের 398 পৃষ্ঠাতে রয়েছে। তো মহিলাদের নামাজে যে কিছু পার্থক্য রয়েছে, ভিন্নতা রয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে আরও স্পষ্ট করে দেয় হাদিসগুলো, এই বর্ণনাগুলো, এই রেওয়ায়াতগুলো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মহিলারা কীভাবে বসবে তাশাহুদের মধ্যে, এটা আমরা জেনে নিলাম যে তারা কী করবে, তাওয়ারুক করবে, যে উভয় পা ডান দিকে বের করে তারপর নিতম্বর উপরে বসবে। তো বসে পড়বেটা কি, কোন দোয়াটা পড়বে, সে ব্যাপারেও হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ কাল কুন্না ইদা সাল্লাইনা মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুলনা আসসালামু আলা আল্লাহি ক্বিবালা ইবাদিহি সালামু আলা জিবরাঈল আসসালামু আলা মিকাঈল আসসালামু আলা ফুলানিন فلما انصرف النبي صلى الله تعالى عليه واله وسلم اقبل علينا بوجهه قال لا تقولوا السلام على الله فان الله هو السلام فاذا جلس احدكم في الصلاه فليقول التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين فانه إذا قال ذلك أصاب كل عبد صالح في السماء والأرض أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অর্থাৎ নামাজের তাশাহুদ আমরা পড়ি, তো সেই তাশাহুদটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে মূলত নেওয়া। তো এই হাদিসের অর্থ কী রয়েছে, হযরত সাইয়েদুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করতাম তখন আমরা সালাম দিতাম, সালাম হোক আল্লাহর উপর, সালাম হোক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর, সালাম হোক মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর, সালাম হোক এমন ও এমন ব্যক্তির উপর। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম নামাজ থেকে উঠলেন তখন আমাদের দিকে মুখ করে ইরশাদ করলেন, এভাবে বলো না যে আল্লাহর উপর সালাম হোক, কারণ আল্লাহ নিজেই সালাম। যখন তোমরা নামাজে বসো তখন এই দোয়া পাঠ করবে, অর্থাৎ পরবর্তীতে আত্তাহিয়াত এটা শিক্ষা দেওয়া হয়। তো আত্মাহিয়াতের শিক্ষা এবং এই যে আত্মাহিয়াত রয়েছে এর মধ্যে কী কী বিষয় আমরা পাই, এর মধ্যে বেশ কিছু বিষয় আমাদের শেখা রয়েছে, জানার রয়েছে, বোঝার রয়েছে, এবং আকিদায় আহলে সুন্নাত এই তাশাহুদ থেকে প্রতিষ্ঠিত হয়। যেমন উলামায়ে কেরামগণ ব্যাখ্যা করেছেন, এই হাদিস থেকে বোঝা যায় যে প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাম এর শিক্ষা দিয়েছেন খিতাবের সিগার মাধ্যমে, যে মধ্যম পুরুষ যেটা রয়েছে, কাফ জমির যেটা রয়েছে, যে আপনার উপর সালাম হোক, এটা শিক্ষা দিয়েছেন কিসের মাধ্যমে, খিতাবের সিগার মাধ্যমে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মানুষ সব সময় তার সঙ্গে নামাজ আদায় করবে না, এটাই স্বাভাবিক। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা করেছেন 1400 বছর আগে, প্রায় 1400 বছর হয়ে গেছে না, তো এখনও পর্যন্ত মানুষ নামাজ পড়ছে, নামাজের মধ্যে সালাম দিচ্ছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন যে সব সময় তার সঙ্গে মানুষ নামাজ আদায় করবে না, কেউ ঘরে করবে, কেউ যাত্রায় করবে, কেউ জঙ্গলে করবে, কেউ ভিন্ন স্থানে নামাজে পড়বে, কেউ পরবর্তীতে করবে, আর প্রত্যেক জায়গায় সালামের শব্দটি খিতাবের সিগা তথা মধ্যম পুরুষ আসসালামু আলাইকা আপনার উপর সালামতি হোক এই শব্দের মাধ্যমে শেখানো হয়েছে। যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাবের সিগায় সালাম প্রদান করা নিষেধ হতো তবে তিনি তাশাহুদে অনুমতি দিতেন না, স্পষ্ট বিষয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর সালাম হোক, খিতাবের সিগার মাধ্যমে সালাম শিখিয়েছেন। এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে সবসময় মানুষ তো আমার সাথে নামাজ পড়বে না, তো এখানে যে খিতাবের সিগা ব্যবহার করে সালাম শেখানো হয়েছে, যদি খিতাবের সিগা ব্যবহার করে সালাম দেওয়া নিষেধই হতো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শিক্ষাই দিতেন না। এখন আমরা যারা নামাজের আগে সালাতু সালাম পাঠ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এখানেও আমরা সালাম দিচ্ছি খিতাবের সিগার মাধ্যমে। এখন অনেক সময় বলতে শোনা যায় খিতাবের সিগা ব্যবহার করে সালাম দেওয়া নিষেধ, যদি খিতাবের সিগা ব্যবহার করে সালাম দেওয়া নিষেধ হয় তাহলে তো এই যে তাশাহুদ রয়েছে, আত্তাহিয়াত রয়েছে, এটাও নিষেধ হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষাই দিতেন না আমাদেরকে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন এবং বুঝিয়েছেন যে সর্ব অবস্থায় যেখানেই থাকি না কেন আমি আমার পৃথিবী থেকে পর্দা গ্রহণ করার পর পর্দা করার গ্রহণ করার আগে সর্ব অবস্থায় খিতাবের সিগায় সালাম দেওয়া হচ্ছে বৈধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা শিখিয়েছেন। আচ্ছা, এখানে আরও একটি আমাদের শিখার বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমরা সালাম দেই সেই সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছানো হয়। হাদিসের ওই যে শেষ অংশে রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন যে ফা ইন্নাহু ইযা ক্বালা যালিকা আসাবা কুল্লা আবদিন সালিহিন ফিস সামাই ওয়াল আরদি। যখন বান্দা এইভাবে সালাম দেয় যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর এবং আল্লাহ তাআলার নেক বান্দাদের উপর সালামতি হোক, তখন সেই সালামটা আসমান ও জমিনের যত সালিহ বান্দা আছে তাদের নিকট পৌঁছায়। সুতরাং এখানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া হচ্ছে সেটাও পৌঁছায়। যদি এখানে খবর বর্ণনা করা হতো যে মেরাজের রজনীতে যে ঘটনা ঘটেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাসাউফ শিক্ষা দিয়েছেন সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তো যখন ঘটনা বর্ণনা করা হয় সেই ঘটনা তো কারো উপর পৌঁছানো হয় না। ঘটনা যখন বর্ণনা করা হয় তখন সেটা তো কারো নিকট পৌঁছানোর কথা নয়। অর্থাৎ এখানে প্রশ্নটা এটা হতে পারে যে নামাজে তাশাহুদে যখন বলা হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, হে নবী আপনার উপর সালাম হোক এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক, তখন এটি সরাসরি নবীর উদ্দেশ্যে নয় বরং কেবল সেই সালামের অনুকরণ এবং বর্ণনা যা আল্লাহ তাআলা শবে মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছিলেন। অর্থাৎ এটি সালামের নকল ও ঘটনা বর্ণনা করছে। তার উত্তর কী হবে? উত্তর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন কেউ এটা বলে তখন এটা প্রত্যেক নেক বান্দার উপর পৌঁছানো হয়। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা হচ্ছে যে আল্লাহ তাআলা তাদের উপর কী করো, সালামতি করো। আর আল্লাহ তাআলা কী করেন? তাদের উপর সালামতি করেন। যদি এটি হিকায়াত হতো তবে কীভাবে সালাম নামাজকারীর পক্ষ থেকে সকল নেক বান্দাদের কাছে পৌঁছাতো? সুতরাং এটি হিকায়াত নয় বরং ইনশা, অর্থাৎ প্রার্থনা, এটি দোয়া। সুতরাং আমরাও যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি সুতরাং এটি হচ্ছে দোয়া, এবং এই দোয়াটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কী হয়, পৌঁছানো হয়। এবং এই দোয়াটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হাজির জেনেই এই সালামটা করে থাকি যে আপনার প্রতি সালামতি হোক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এখানে তাশাহুদের মধ্যে আমরা এই বিষয়গুলো পাই এবং জানতে পারি, এবং তাশাহুদ আমরা কী পড়ব সেই বিষয়টাও কিন্তু এই হাদিসের মধ্যে প্রতীয়মান হয়েছে এবং স্পষ্ট করা হয়েছে। এখন আমরা ইনশাল্লাহ আরও দুই একটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব হাদিস থেকে। সেগুলো হচ্ছে, তাশাহুদ পড়ার সময় হাত কোথায় রাখব এবং আঙ্গুল দিয়ে তাশাহুদে কেন ইশারা করব এবং কখন ইশারা করব, সেই হাদিসটি আমরা ইনশাল্লাহ আসুন শ্রবণ করে নিই। عن عامر بن عبد الله بن الزبير عن أبيه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قعد يدعو وضع يده اليمنى على فخذه اليمنى ويده اليسرى على فخذه اليسرى وأشار بإصبعه السبابة ووضع إبهامه على إصبعه الوسطى ويلقم كفه اليسرى ركبته. অর্থাৎ হযরত আমির আবদুল্লাহ বিন জুবায়ের তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ পড়ার জন্য বসতেন তখন ডান হাতখানা ডান ওরুর উপর এবং বাম হাতখানা বাম ওরুর উপর রাখতেন আর শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। এ সময় তিনি বৃদ্ধাঙ্গুলোকে মধ্যমার সাথে সংযুক্ত করতেন এবং বাঁ হাতের তালু হাঁটুর উপর রাখতেন। হাদিসটি সহি ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে। তো এখানে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি যে আমরা তাশাহুদের সময় হাত কোথায় রাখব, ডান হাত ডান উরুর উপর এবং বাম হাত বাম উরুর উপর, এবং তাশাহুদ যখন পড়ব তখন আমরা আঙ্গুল দিয়ে ইশারা করব সেটা তাশাহুদের মধ্যে। কেন? তাশাহুদ অর্থই হচ্ছে সাক্ষ্য দেওয়া। তো তা আত্তাহিয়াত যখন আমরা পড়ি তখন আত্তাহিয়াত পড়তে পড়তে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পর্যন্ত আল্লাহ তাআলার প্রশংসা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ সালাম এবং যে নেক বান্দা যারা আছে তাদের প্রতি সালামতির দোয়া। এরপর হচ্ছে মূলত তাশাহুদ, যে সাক্ষ্য দেওয়া, সেই সাক্ষ্যটা এই জন্যই আমরা তখন ইশারা করে আঙ্গুল দিয়ে যে মুখে যেভাবে বলছি আঙ্গুলেও সেটা দিয়ে ইশারা করছি। অর্থাৎ মুখের তাশাহুদের সাথে আমার হাতের তাশাহুদ যেন মিলে যায়। তো এটা এই জন্যই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, তো তখন আমাদেরকে কি করতে হবে, তাশাহুদ আঙ্গুলের মাধ্যমে ইশারার দ্বারা আমাদেরকে বোঝাতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে আঙ্গুল ইশারা করতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল ইশারা করেছেন, কখন করতে হবে, যখন আত্তাহিয়াতুর মধ্যে তাশাহুদ আমরা পড়ব, আর সেটা কখন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটা হচ্ছে মূলত আত্তাহিয়াতুর মধ্যে তাশাহুদ, তো আমরা তখন আঙ্গুলের কি করব, ইশারা করব। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের কি করেছেন, ইশারাই করেছেন, আঙ্গুল নড়াচড়া কিন্তু করেননি। নড়াচড়ার অর্থ হচ্ছে হারকাত, তাহাররাকা তাহাররাকু, কিন্তু এখানে দেখা যাচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, যে ওয়া আশারা, তো তিনি ইশারা করেছেন। তো ইশারা কোনটাকে বলে, এইটাকে বলে যে আমরা যদি বলি যে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক ব্যক্তি, কে অন্যায় করেছে অমুক ব্যক্তি অন্যায় করেছে, কে ভালো কাজ করেছে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তো আমরা কী করছি, ইশারা করছি, সেখানে কিন্তু আমরা আঙ্গুল নড়াচড়া করছি না, তো ইশারা করতে হবে আমাদেরকে। এবং ইশারা কখন করতে হবে, যেমনটা বললাম মুখের তাশাহুদের সাথে যেন আমাদের হাতের তাশাহুদ মিলে যায়, অর্থাৎ তর্জনী আঙ্গুলকে, এটা তো শাহাদাত আঙ্গুল, এই জন্য বলা হয় যে এর মাধ্যমে কী করা হয়, সাক্ষ্য দেওয়া হয়, ইশারা করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি হাদিস এ ব্যাপারে আমরা শুনব, আন ইবনে ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা জালাসা ফিস সালাতি ওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি ওয়া রাফা ইসবাহুল ইয়ুমনা আল্লাতি তালিয়াল ইবহামা ফাদআ বিহা ওয়া ইয়াদাহুল ইসরা আলা রুকবাতাইহিল ইসরা বাসিতুহা আলাইহা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার সময় যখন বসতেন, বৈঠক করতেন, তখন হাত দুইখানা দুই হাঁটুর উপর রাখতেন, আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পার্শ্ববর্তী অর্থাৎ শাহাদাত আঙ্গুল উঠিয়ে ইশারা করতেন এবং বাঁ হাত বাঁ হাঁটুর উপর ছড়িয়ে দিতেন। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। অন্য হাদিসে তাও স্পষ্ট ভাষায় উল্লেখ করে দেওয়া হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আঙ্গুল নড়াতেন না, এই হাদিসটিও বর্ণিত হয়েছে। যেমন আন আব্দুল্লাহ ইবনে জুবায়ের আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াশিরু বি ইসবাইহি ইযা দাআ ওয়া লা ইউহাররিকুহা, এখানে বলা হচ্ছে ওয়া লা ইউহাররিকুহা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ পড়তেন তখন আঙ্গুল দিয়ে ইশারা করতেন কিন্তু আঙ্গুল নড়াতে থাকতেন না। আর এই হাদিসটি বর্ণনা করেছেন সুনানে নাসাই এবং হাদিস নং হচ্ছে 1193 এবং মুসনাদে আবি আওয়ানা এর হাদিস নং হচ্ছে 1594। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ হাত কোথায় রাখতেন এবং তাশাহুদের সময় কখন আঙ্গুল দিয়ে ইশারা করতেন এবং ইশারাটা কতটুকু হতো শুধু তাশাহুদের সময়টা এবং আঙ্গুল নড়াতেন না, তো এই বিষয়গুলো আমরা এই হাদিসের মধ্যে স্পষ্ট হতে পারে। তো আজকের আলোচনার বিষয়ের মধ্যে আমরা কাদায় সম্পর্কে জেনেছি, গুরুত্বপূর্ণ কিছু মাসালা জেনেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বসতেন, পুরুষরা কীভাবে বসতো, নারীরা কীভাবে তাশাহুদে বসবে এবং তাশাহুদের শব্দগুলো কী হবে, সর্বোপরি কিছু আকিদার বিষয় আমরা এখানে জেনেছি। তো আজ এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানারামুলে গরে দামোদের জীবন সুন্নতের পথে চলাও হে খোদা, জ্ঞানারামুলে গরে দামোদের জীবন সুন্নতের পথে চলাও হে খোদা।